الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান নবীর মুখে খোদার আদেশ, এটা নিয়ে আপনাদের খিদমতে হাজির হয়েছি। আল্লাহ করিম আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল যে, যেই ব্যক্তি একদিনে আমার রাতের উপরে 1000 বার দরুদ পাঠ করে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের অবস্থান দেখবে না। আল্লাহ তাকে জান্নাতে তার যে মর্যাদা রয়েছে দুনিয়ার মধ্যে, অর্থাৎ মৃত্যুর আগে আগে, সেটা দেখিয়ে দিবেন। আল্লাহ করিম আমাদের সকলকে অধিক হারে দরুদ পড়ার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুল কেহকার আপনি বাত বি লফসে তেরে সুনি, আল্লাহ কো হ্যায় কিতনি তেরি গুফতগু পসন্দ, অর্থাৎ রব আপন হুকুমো, হে মাহবুব আপনাকে দিয়ে ইরশাদ করান। কুল আপনি আপনার জবানে এই হুকুম ইরশাদ করে দিন, হুকুম আল্লাহর। কিন্তু এটাও একটি অনুমান আর কুরআনের একটি বৈশিষ্ট্য যে অনেক আহকাম এমন রয়েছে যা আল্লাহ ওনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলিয়েছেন। কুল আপনি বলুন, অতঃপর এর মাধ্যমে আল্লাহর হুকুম নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম সেগুলো ইরশাদ করেছেন। তো আজ আমরা সে আয়াতে মুবারকার মধ্যে দেখে, বিশেষ করে দুটি অনেক প্রসিদ্ধ সূরা যেগুলোকে মুআফফাজাতাইন বলা হয়ে থাকে আর মুআফফাজাতু বলা হয়ে থাকে, আজ এই সূরাগুলো সংশ্লিষ্ট, কেননা এগুলোরও শুরু কুল দ্বারা। আর সে আয়াতে মুবারকা যেগুলোর মধ্যকানে কিংবা শুরুতে কোথাও কুল থাকে, আমরা বিশেষ করে সে আয়াতে মুবারকাগুলো নির্বাচন করে এই অনুষ্ঠান শ্রবণ করছি। তো সূরা ফালাক, সূরা ওয়ান্নাস, আজ ইনশাআল্লাহ আজিজ এগুলোর ব্যাপারে আমরা কিছু কথা শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ ইরশাদ করেন, কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা মুবারকা, যেটাকে সূরা ফালাক বলা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল আপনি বলে দিন, আউযু বিরব্বিল ফালাক, আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি। ফালাক সকাল, আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি, ওনার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। মিন শাররি মা খালাক, আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি ওনার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকারাচ্ছন্ন রাতের অনিষ্ট থেকে যখন সেটা ছেয়ে যায়।
ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ,
আর সেই মহিলাদের অনিষ্ট থেকে যারা গৃহে ফুক দেয়, গিরা লাগিয়ে, আর এটা দ্বারা উদ্দেশ্য বিশেষ করে যারা জাদু টোনা এই ধরনের কাজ করে থাকে। এর পরিষদ করলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর আমি প্রত্যেক সেই হিংসাকারীর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। এখানে কিছু বিষয়ের উল্লেখ বিশেষ করে আল্লাহ ইরশাদ করেছেন, সকালের রব এখানে ইরশাদ করেছেন, ওনার আশ্রয় চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন কাদেরে মুতলাক, মালিক ও মুখতার তিনি, তো রব আপন কুদরতের প্রকাশ বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। কোথাও ইরশাদ করেন আসমানের মালিক, কোথাও বলেন জমিনের মালিক, কোথাও ইরশাদ করলেন তোমরা দেখতে পাও না। কে তিনি? আসমান থেকে প্রাণী বর্ষণকারী, জমিন থেকে ফসল উৎপন্নকারী, পাহাড়কে এভাবে সারিবদ্ধকারী। তারা কি দেখে না যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? আর তারা কি দেখে না ওয়াইলা সামা ইকাইফা রুফিআত, আসমানকে কিভাবে উত্তোলন করা হয়েছে? ওয়াইলাল জিবাল ইকাইফা নুসিবাত, পাহাড় কিভাবে রাখা হয়েছে তারা কি দেখে না? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে কিভাবে বিছানা করা হয়েছে তারা কি দেখে না? কোনো পিলার ছাড়া আসমানকে বিস্তীর্ণ করেছেন আর জমিনকে বিছিয়ে দেওয়া হয়েছে, এটা রবের কুদরতের প্রকাশ। তো সেই রব আজ্জা ওয়াজাল, সকালের রব অর্থাৎ ফালাক সকালের, তার সাথে উল্লেখ করেছেন যে তিনি রব যিনি রাতের অন্ধকার থেকে সকাল বের করে আনেন। সেই রবই কাদেরে মুতলাক, যে যিনি এমন উজ্জ্বল সূর্যকে যেটা সমস্ত দিন আপন আলো আর নিজের উষ্ণতা দিয়ে, সে মানুষ তো মানুষ জানোয়ার পর্যন্ত সে ধ্বংস করে দেয়, আর মানুষ তার তাপ থেকে বাঁচার জন্য বড় বড় ঘরের মধ্যে কামরার মধ্যে এয়ার কন্ডিশন কামরার মধ্যে চলে যায় যাতে সূর্যের তাপ থেকে আমরা নিরাপদ হয়ে যাই। কিন্তু এই সূর্য সন্ধ্যা হতে 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 তার সমস্ত আলো শেষ হয়ে যায়, অতঃপর রাত চলে আসে, অন্ধকার চলে আসে। কিছুক্ষণ অন্ধকার হওয়ার সাথে সাথে অতঃপর চাঁদের আলো প্রকাশ পায়। সেই চাঁদ বের হতে হতে আপন তারিখের সাথে সাথে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, অর্থাৎ যেমনিভাবে সময় বাড়তে থাকে চাঁদের আলো বৃদ্ধি পেতে থাকে, তারকারাজি বের হয়ে আসে, পরিপূর্ণ রাত হয়ে যায়। অতঃপর এটা যখন চাঁদও যখন বৃদ্ধি পেয়ে যায়, অতঃপর রাত যখন ঢলে পড়ে তো তারও আলো কম হতে থাকে, এমনকি সকালের সে চমক সেই সময় চারিদিকে একটা স্বচ্ছতা, একটা আলো পরিবেষ্টিত হয়। এখনো সূর্য বের হয়নি কিন্তু আলো পরিবেষ্টিত হয়, চাঁদের আলো গোপন হয়ে যায়। এখন নতুন দিনের আলো আসছে, অতঃপর সূর্য নতুনভাবে উদিত হয়, আর তাও পরিপূর্ণ তাপ সহকারে নয়। প্রথমে তার আলো কিছুটা কম, তাপও কম, অতঃপর আস্তে আস্তে বাড়তে বাড়তে সূর্য যখন উপরে চলে আসে অতঃপর তার আলো সকলের উপর প্রতিষ্ঠিত হয়ে যায়। তো আল্লাহ ইরশাদ করেন কুল আউযু বিরব্বিল ফালাক, সকালের রবের আশ্রয় চাচ্ছি। তো এখানে সকালের রব অর্থাৎ সে কুদরতের দিকে ইঙ্গিত করেছেন যে তিনি রব যিনি রাতের অন্ধকার হতে এই সকালকে বের করে আনেন, আর এই সকাল যখন আলোকিত হয় আর তোমাদের উপকারের জন্য এই দিনকে রাখা হয়েছে, রাত আরামের জন্য, দিন কাজের জন্য, দিনের বেলা এই সূর্যের আলো এবং এই দিনের আলোকে এতটাই রেখেছেন যে প্রত্যেক গরিব থেকে গরিব ব্যক্তি তার কোনো আলোর অপেক্ষা করতে হয় না, সে তার কাজকর্ম সহজে করে নেয়, সে বাইরে যায়। পশু পাখি জন্তু জানোয়ার এগুলো সবাই আপন রিজিকের তালাশে বের হয়। রব সকলের রিজিকের দায়িত্ব আপন জিম্মার মধ্যে রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজিকুহা, যে কেউ এমন নেই জমিনে পদাচারণকারী বরং তার রিজিক তা আল্লাহর অনুগ্রহের মধ্যে রয়েছে। তো জমিনে পদাচারণকারী হোক অথবা আকাশে উড়ন্ত পাখি হোক, একটি অতি ক্ষুদ্র প্রাণীও হোক, রব তার জন্য রিজিক নির্ধারণ করেছেন এবং তাকে আপন রিজিক তা অবশ্যই অবশ্যই পায়। যতটুকু যার জন্য নির্ধারণ করেছেন সেই সেই রিজিক অবশ্যই পায়। তো এই সূরা মুবারকের মধ্যে সকালের রবের কসম করেছেন, অর্থাৎ যিনি রাতের অন্ধকার থেকে সকালকে রব আলোকিত করেন, আমি সেই রবের কাছে আশ্রয় চাচ্ছি। কার অনিষ্ট থেকে? পরবর্তীতে এগুলোর উল্লেখ করা হয়েছে, এগুলোর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি। মাদান চ্যানেলের দর্শক, ফালাক অর্থাৎ সকালের এই সময় হওয়া, এটা নিরাপত্তা, শান্তি, খুশির একটি নিদর্শন, আলামত হয়ে থাকে। রাতের সমসাময়িক অন্ধকার, ভয় রয়েছে, খৌফ রয়েছে, মানুষ চোরকেও ভয় পেয়ে থাকে। আর কিছু এমন বিপদ থেকে অথবা তার অন্তরে এমনই ভয় সৃষ্টি হতে থাকে, অন্ধকারে মানুষ ভয় পায়, ভয় চলে আসে। তো দিনের যখন আলো চলে আসে, চতুর্দিকে আলোতে আলোকিত হয়ে যায়, তো মানুষ প্রশান্তি, নিরাপত্তা, শান্তি লাভ করে। তো এটা মানুষের শান্তির মূলত একটি কারণ হয়ে থাকে, খুশির সময় হয়ে থাকে। মনে রাখবেন, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত এবং খুশির সুযোগ পাওয়া যায়, তো সেই সময় এখানে বিশেষ করে দোয়ার গুরুত্ব বর্ণনা করা হয়েছে, যে এখন দোয়া করো, সে দোয়া কবুল হয়। কুল আউযু বিরাব্বিল ফালাক বলে যে সকালের আলোচনা করা হয়েছে, তা এই জন্য যে সেটা খুশির সময়, চতুর্দিকে চেহারার মধ্যে আনন্দ চলে আসে। পশুরাও যে রাতভর অন্ধকারের মধ্যে থাকে, সকালে পশু পাখিও উৎফুল্ল হয়ে যায়, চতুর্দিকে মূলত একটি খুশির মহল তৈরি হয়। তো এটা খুশির সময়। তো যখন খুশির সময় আসে, সুযোগ আসে, তো আল্লাহর কাছে দোয়া করা উচিত, রব সেই দোয়াকে কবুল করে দেখেন। মনে রাখবেন, আমরা দোয়া করি কষ্টের সময়, আমরা প্রার্থনা করি পেরেশানির সময়, আমরা দোয়া কিংবা প্রার্থনা করি অসুস্থতা, বিপদে পড়ার পরে, ঋণে জর্জরিত হওয়ার পরে, ঋণের বোঝায় জর্জরিত হয়ে সেই সময় আমরা দোয়া করি। চাওয়া উচিত, এটা অস্বীকার করছি না, পেরেশানির মধ্যেও আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে দোয়া করব, রবের কাছে চাইব না, তার কোথায় চাইব, একেবারেই চান। কিন্তু এটারও কিছু অনুমান রয়েছে, কবুল হওয়ার আহকাম রয়েছে। ইরশাদ করলেন, যে ব্যক্তি সহজতার দিনে, সুখের দিনে দোয়া প্রার্থনা করে, এমন ব্যক্তি যখন পেরেশানির মধ্যে জর্জরিত হয়, কষ্টের মধ্যে চলে আসে, আল্লাহ তার দোয়াকে তাড়াতাড়ি কবুল করে থাকেন। তো এটা সবসময় উসুল মনে রাখবেন, যখন সুযোগ থাকে, সহজতর থাকে, ঋণ না থাকে, অসুস্থ না হন, ব্যবসাও ঠিক মতো চলছে, চাকরিও রয়েছে, ঋণও নেই, অসুস্থতাও নেই, এখন রবের কাছে দোয়া করুন। এই অবস্থায় যারা প্রার্থনা করবে, আল্লাহ করিম সেই দোয়াসমূহ কবুল করে নেবেন। এখানে বিশেষ করে এই জন্য সকালের উল্লেখ রয়েছে, যে সকালবেলা মানুষ অনেক খুশির মধ্যে থাকে, আর সে খুশির মধ্যে এই জন্য দোয়ার সাথে এটাকে উল্লেখ করেছেন। আর এটাও বলা হয়েছে, ফালাক এটা জাহান্নামের একটি পর্বত, আর তার থেকে এখানে মূলত আশ্রয় চাওয়া হয়েছে। আচ্ছা, এখানে শুরুতে আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি, এরপরে বলা হয়েছে মিন শাররিমা খালাক, ওনার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। এই আয়াতে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, তা জীবিত হোক কিংবা মৃত, গৃহপালিত হোক কিংবা বন্য, অর্থাৎ সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আর মুফাসসিরিনগণ এখানে বর্ণনাও করেছেন, অনিষ্টকারী সৃষ্টি থেকে, বলা হয়েছে এটা তার উদ্দেশ্য ইবলিস, কেননা ইবলিস অনিষ্টকারী সৃষ্টির মধ্য থেকে, তার চেয়ে অনিষ্টকারী আর কেউ নেই, অর্থাৎ শয়তান থেকে এখানে নিষ্কৃতি চাওয়া হচ্ছে, যে শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় চাওয়া হচ্ছে। আর পরবর্তী আয়াতে ইরশাদ করা হয়েছে, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ইরশাদ করলেন, আর ঘোর আচ্ছন্ন রাতের অনিষ্ট থেকে, যখন তা ছেয়ে যায়, তা থেকেও, এটার অনিষ্ট থেকেও আশ্রয় চাওয়া হয়েছে। উদ্দেশ্য এটা, এখানে বর্ণনা এটা করা হয়েছে যে এটা দ্বারা উদ্দেশ্য রাতের সেই অন্ধকার, যে চাঁদ যখন বের হয়ে আসে, তো যেমনিভাবে এটা আলোকিত হতে থাকে, তো শুরুর দিনগুলোতেও তার আলো কম থাকে, অতপর যখন দিন বাড়তে থাকে তার আলো বৃদ্ধি পেতে থাকে, আর যখন চাঁদের আলো বৃদ্ধি পেতে থাকে তো তার সময়ও বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ যখন মাসের শেষের দিকেই চাঁদ চলে যায় তখন এটার আলো কম হয়ে যায়, হ্রাস পেয়ে যায়, কম হয়ে যায়। তো চাঁদের আলো যখনই চলে যেতে থাকে, কম হতে থাকে, তো উদ্দেশ্য হলো সে শেষের সময়ের দিকে চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার অনিষ্ট থেকে যেই আশ্রয় চাইতেন, হজরতে সৈয়দাতুনা হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে দৃষ্টিপাত করে ওনাকে বললেন, অর্থাৎ হজরতে আয়েশাকে বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটার অনিষ্ট থেকে আল্লাহ তাআলার আশ্রয়, এটা যখন ডুবে যায় তো অন্ধকার হয়ে যায়, এটার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় এটা যখন ডুবে যায় তখন অন্ধকার হয়ে যায়। ইরশাদ করলেন এটা তার উদ্দেশ্য, যেটা শারেহিনগণ বর্ণনা করেছেন, যেটা দ্বারা উদ্দেশ্য সে শেষ রাতগুলো, সে শেষের রাতগুলো যখন চাঁদ ডুবে যায় তখন জাদুর সে আমল যা অসুস্থ করার জন্য হয়ে থাকে তা এই সময়ের মধ্যেই করা হয়ে থাকে। অর্থাৎ এমন অনেক আমল রয়েছে আর জাদুটোনার বিষয় এমন রয়েছে, মনে রাখবেন জাদুটোনা সত্য, জাদু এটা সত্য, এটার প্রমাণ তো কোরআনের মধ্যে রয়েছে, জাদুর আলোচনা মজুদ রয়েছে যে এটা আছে, এবং এই পদ্ধতিতে সে সময়েও জাদুর এমন অনেক বিষয়াদি ছিল। যখন হজরতে মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠালেন তো ফেরাউনের কাছে, ফেরাউন যেটা বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, হজরতে মুসা আলাইহিসসালাম তাকে ইমানের দাওয়াত দিল, তাকে ইসলামের দিকে আহ্বান করল, অর্থাৎ ওনার দিকে ইমান আনার জন্য ডাকলেন, কিন্তু সে মানল না। কেন মানত না? তার কাছে জাদুবিদ্যা ছিল যার কারণে তাকে বিভিন্ন ধরনের জাদু মন্ত্র করে সে মানুষকে তার দিকে আগ্রহী করে নিত, আর সে অনেক বাহবা পেয়ে যেত যে আমার কাছে এতটা শক্তি আছে, আমার কাছে জাদুঘর রয়েছে, আর আমার বাদশাহীর সামনে কেউ কিছুই বলতে পারবে না। তো সে অনেক অহংকার করত, অনেক বেশি বলত, হজরত মুসা আলাইহিসসালাম বোঝাতেন কিন্তু সে মানত না, অভ্যাস হয়ে গিয়েছিল। কেন অভ্যাস হয়েছিল? কারণ তার জাদুঘর ছিল। হজরত মুসা আলাইহিসসালাম একবার যখন সেখানে গেল আর সেখানে আল্লাহর হুকুম হলো যে হে মুসা যাও, পুনরায় যাও, যে ফেরাউনকে বোঝাও, তো হজরতে মুসা সেখানে পৌঁছালেন আর এই দোয়া করলেন, রাব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কৌলি, হে আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করুন, শরহে সদর করে দিন, আর আমার মুখের আড় খুলে দিন যেন আমার কথা সে বুঝে, আর আমার এই কাজকে আমার জন্য সহজ করে দিন, আমার মুখের আড় যেন খুলে যায়, সে আমার কথা বুঝতে পারে। আর সাথে এই দোয়াও করল, আমার ভাইকে আমার সাথে আমার ওয়াজির বানিয়ে দেওয়া হোক। তো হজরতে হারুনকেও নবুয়ত দান করা হলো আর ওনার ভাইকে ওনার সাথে পাঠানো হলো। তো হজরতে মুসা আলাইহিসসালাম যখন সেখানে পৌঁছলেন, তো যখন তিনি সেখানে দাওয়াত দিলেন তো ফেরাউন বলতে লাগলো, আমি তো অনেক বড় খোদা, তো সে অনেক বড়, অর্থাৎ নিজেকে খোদা দাবি করত, আর যখন মানুষ তাকে সিজদা করে আর তার জাদুঘররা তাকে বলতো তোমার কাছে এতটুকু পাওয়ার, লোক রয়েছে তোমার কাছে, তোমাকে মানুষ সিজদা করে, আর তুমি যদি মুসা আলাইহিসসালামের উপর ইমান নিয়ে আসো, তাকে বলা হলো যে মাজাল্লাহ তুমি তো খোদা আর তুমি এখন চাইছ নিজে অন্য কারো ইবাদত করবে। তো সেই তাদের এই জাদুঘরদের কথার মধ্যে এসে অহংকারের মধ্যে চলে আসলো। হজরতে মুসা আলাইহিসসালাম যখন পৌঁছলেন তো সে সময় ফেরাউন নিজের জাদুঘরদেরকে বললেন যে কিছু জাদু দেখাও, কর্তব্য পালন করো। তো জাদুঘরেরা ছোট ছোট রশি ফেলল, সে সমস্ত রশিগুলো সাপ হয়ে যেত, ছোট ছোট সাপ হয়ে গেল। হজরতে মুসা আলাইহিসসালাম ওনার অন্তরে একটি ভীতির অবস্থার সৃষ্টি হল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে মুসা ভয় পেও না, ভয় করো না, তোমার হাতে কি রয়েছে? হে আল্লাহ, আমার লাঠি রয়েছে, আমার লাকড়ি, এটা দ্বারা আমি পাতা সংগ্রহ করি, হেলানো দিই, আর এটা সেই লাঠি যেটা ডান্ডার মতো ছিল। আল্লাহ হজরতে মুসা আলাইহিস সালামকে সে লাঠি দিল, তো যখন সেটা পানির মধ্যে মারা হলো, পানির মধ্য থেকে রাস্তা হয়ে গেল। এটা সেই লাঠি ছিল যেটা দ্বারা পাথরে আঘাত করলে তো পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হতো, এটাকে উপর করলে তো গাছের উপর পর্যন্ত এটা পৌঁছে যেত। আর তিনি এটা দ্বারা পাথা আপন বকরিগুলোর জন্য, পশুগুলোর জন্য পাতা সংগ্রহ করত। আল্লাহ ইরশাদ করলেন, এটা যে হাতে রয়েছে সেটাকে জমিনে ফেলে দাও, এটা জমিনে রেখে দাও। তো হজরতে মুসা আলাইহিস সালাম সে লাঠি জমিনে রাখলেন। যখন তিনি লাঠি জমিনে ফেললেন, তো সেই লাঠি অনেক বড় অজগর হয়ে গেল, অনেক বড় সাপ হয়ে গেল, আর সে এক গ্রাসে ফেরাউনিদের, সে জাদুঘরদের বানানো সে সমস্ত সাপ খেয়ে ফেলল। ছিল লাঠি আশা, কিন্তু যখন সাপের আকৃতিতে আসলো, তো সেটা খায়ও পানও করে, কেউ এটা বলতে পারবে না লাঠি কিভাবে খেতে পারে, খেয়ে ফেলল, সমস্ত সাপ খেয়ে ফেলল। অর্থাৎ মুসা আলাইহিস সালামের আশা লাঠি সমস্ত সাপ খেয়ে ফেলল, যত সাপ ছিল সব খেয়ে ফেলল, অতঃপর পুনরায় সেটা লাঠি হয়ে গেল। তো যারা জাদুঘর ছিল তারা মেনে নিল, তিনি অবশ্যই আল্লাহর নবী, তিনি রব অনেক কাদের মুতলক। তো জাদুঘর বলতে লাগলো, আমাদের জাদুমন্ত্র সব কিছু ওনার সামনে অনর্থক। তো মুসা আলাইহিস সালামের রব কাদের, তিনি শক্তিমান কুদরতওয়ালা। তো তারা বলে উঠল যে আমরা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম। ফেরাউন বলতে লাগল, আরে তোমরা আমাকে খোদা মানা ছেড়ে দিয়েছ? বলল, একেবারে, আমরা মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান আনলাম। সেই রবই সত্যিকারের কাদের মুতলাক। তো ফেরাউন বলল, আমি তোমাদেরকে শাস্তি দিব, আমি তোমাদের পা ভেঙে দিব, কঠিন থেকে কঠিনতর শাস্তি দিব। তো তারা বলতে লাগলো, একেবারে, যে শাস্তি দেওয়ার আছে আমাদের দিন, আমরা এখন যে ঈমান গ্রহণ করেছি তা আর ছাড়তে পারব না। তো মাদানী চ্যানেলের দর্শক, মুমিনিনদের হোক তারা এই উম্মতের মধ্যে কিংবা অন্য কোনো উম্মত, যখন তারা ঈমান আনত তখন বিভিন্ন রকমের পেরেশানি তাদের কাছে আসত, তাদের কাছে পেরেশানি আসত, কিন্তু ঈমানের শক্তি হলো এটাই, যখন রবের উপর ঈমান আনল, এখন পেরেশানি কষ্ট আসলেও তার উপরে সবর করতে হবে। তো এখানে এই আয়াতে মুবারকার মধ্যে যেটি ইরশাদ করা হয়েছে,
ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব,
আর অন্ধকারাচ্ছন্ন রাতের অনিষ্ট থেকে যে আশ্রয় চাচ্ছে, যখন সেটা বেষ্টন করে, যখন সেটা ছেঁয়ে যায়, অর্থাৎ সে শেষের দিনগুলো যখন চাঁদের আলো কমে আসে, তখন কিছু জাদুঘর এমন রয়েছে যারা বিভিন্ন রকমের জাদু সেগুলো করে থাকে। নবী পাক আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে হে আল্লাহ, তাদের অনিষ্ট থেকেও আমাকে হেফাজত করুন। এরপর ইরশাদ করলেন, রব আজ্জা ওয়া জাল ইরশাদ করেন,
ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ,
আর সেই মহিলাদের অনিষ্ট থেকে যারা গিরার মধ্যে, যারা গিরাসমূহে ফুক দেয়, এই গিরা যেমনিভাবে কোনো রেশম তাতে গিরা লাগিয়ে দেয়, তো এরকম গিরা লাগিয়ে তার মধ্যে ফুক দেওয়া। এখানেও যে জাদু মন্ত্র যেভাবে জাহিলি যুগের মধ্যে ছিল সেরকম, সেদিকে ইশারা করা হয়েছে, সেগুলো থেকে নিষ্কৃতি চাওয়া হয়েছে। আর মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জাতের উপরও, জি হাঁ, রেওয়ায়তের মধ্যে বর্ণনা করা হয়েছে যে একজন ইহুদি ছিল, তার কন্যারা বিভিন্ন রকম চুল নিয়ে তার মধ্যে গিরা লাগিয়ে সেটার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরেও তারা জাদু করেছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে জাদু এমনভাবে আসর করেনি যে যার কারণে নবুয়তের যে জিম্মাদারি রয়েছে, নবুয়তের যে আহকাম রয়েছে আর অন্য যে বিষয় রয়েছে তার মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি, কিন্তু ওনার উপর জাদুর এই পদ্ধতি বিভিন্নভাবে, অর্থাৎ
খেয়ালেভাবে আসে যে এই কাজ করেছে কি করেনি এই ধরনের। অতপর আল্লাহ আজ্জা ওয়াজাল এই সূরাসমূহ যখন নাজিল করলেন আর এগুলোর মাধ্যমে সে জাদু দূর করে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক, এখানে আমি একটি কথা আরজ করতে চাচ্ছি। একটি হল শরীয়তে মুতাহারার মোতাবিক চলতে গিয়ে তাবিজাতের কোনো কাজ করা, আর একটি হল জামানায়ে জাহেলিয়াত অথবা এখনও কিছু এমন আমল করা যেগুলো শরীয়তে অনুমতি নেই। তো তাবিজাত এবং দম করা, আয়াত পরে, সুরায় ফাতেহা পরে অথবা কোরআন পরে অথবা হাদিসের মধ্যে যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো পরে কারো উপর দম করা অথবা তাকে তাবিজ লিখে দেওয়া, এটা তো একেবারেই ঠিক আছে। আর যে রেওয়ায়তের মধ্যে তাবিজাত নিষেধ করা হয়েছে তা দ্বারা উদ্দেশ্য তা যা জাহেলি যুগের মধ্যে হতো আর যেগুলোর মধ্যে কুফরি অথবা শিরিকযুক্ত বাক্যযুক্ত হতো সেগুলোর নিষেধাজ্ঞা রয়েছে, যেখানে দম এবং দরুদের বিষয় রয়েছে। তো আসুন, মুসলিম শরীফের একটি হাদিসে পাক রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের পরিবার থেকে অর্থাৎ পরিবারের মানুষ থেকে হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, যখন কেউ অসুস্থ হত তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুআফাযাত অর্থাৎ সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস তিনি এগুলো পরে তাদের উপর দম করতেন। আর এগুলো ছাড়াও অনেক এমন রেওয়ায়েত রয়েছে যেগুলোর মধ্যে বিশেষভাবে তাবিজাত লিখেও গলার মধ্যে লটকানোর, এটাও বিশেষভাবে সাহাবাই কেরাম আলহিমুসাল্লাম থেকে সাবেত রয়েছে, অর্থাৎ যেখানে বাক্যগুলো যথাযোগ্য হবে, শরীয়ত অনুযায়ী হবে অথবা কোরআনের আয়াত অথবা হাদিস থেকে কিছু অথবা বুজুর্গদের থেকে যেগুলো বর্ণনা এসেছে সেইগুলো, এগুলো পরে তাবিজ লটকানো অথবা দম করা এটা একেবারে জায়েজ। আর যেগুলোর মধ্যে কুফরি শিরিকি বিষয় রয়েছে অথবা এমন বিষয় যেগুলো সন্দেহভাজন যার কোনো অর্থই নেই, তো তাদের তাবিজাত এটা অকাট্যভাবে শরীয়তে তার অনুমতি নেই। আর যে রেওয়ায়তের মধ্যে নিষেধ তা দ্বারা উদ্দেশ্য এই তাবিজাতগুলোই যেগুলোর মধ্যে কুফরি কিংবা শিরিকি বিষয়গুলো থাকে। মাদানী চ্যানেলের দর্শক, এই সূরায়ে ফালাকের মাধ্যমে কিছু কথা আমি আরজ করেছি যে এই এই জিনিস থেকে পানা চাওয়া হয়েছে। আর সবার শেষে বলা হয়েছে ওয়ামিন শাররুল হাসিদিন ইযা হাসাদ, আর প্রত্যেক ওই হিংসাকারীর অনিষ্ট থেকেও আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেও জাদুকারী লোকদের অনিষ্ট থেকেও, আর যারা ঘিরা লাগিয়ে ফুঁক দেয় সেই লোকদের অনিষ্ট থেকেও, আর হিংসাকারীদের অনিষ্ট থেকেও রপ্তালা আমাদের হিফাজত করুন। আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহর দিকে আমরা মুখাপেক্ষী হচ্ছি। এই সূরা ফালাক সংশ্লিষ্ট কিছু কথা আমি আরজ করেছি। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে সূরা নাসের বিষয়ে আলোচনা হবে। কুল কেহকার, আপনি বাদ বি তেরে লফ্সে শুনি, আল্লাহ কো হ্যায় কিতনি পসন্দ তেরে গুফতগু। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।